SBS রেডিও।
শ্রোতা বন্ধুরা, আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন গুণী শিল্পীকে যে তার নিজের নামেই নিজে পরিচিতি, যা নতুন করে কোনো পরিচয় দেওয়া প্রয়োজন নেই। বিশেষ করে যারা ব্যান্ড সঙ্গীত ভালোবাসেন তাদের কাছে এ নাম খুবই পরিচিত, আর নামটি হলো মাকসুদ। মাকসুদ, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
থ্যাংক ইউ সো মাচ।
আপনি তো অনেক দিন ধরে গান এর সাথে, সঙ্গীতের সাথে জড়িত আছেন, আপনি নিজে সঙ্গীত লেখেন, সুর করেন এবং গান, তো আপনি আমাদেরকে একটু বলবেন কি যে আপনার এই সঙ্গীত জীবনে বা সঙ্গীত জগতে পদার্পণ কবে থেকে?
আসলে স্পেসিফিক টাইম আর ডেট বলা সম্ভব না। আমার মনে হয় আমার বয়স ছিল বোধ হয় 3 কিংবা 4 বছর এরকম। আমার জন্ম নারায়ণগঞ্জে, এবং সেখানে আমার হাতে খড়ি ছিল নারায়ণগঞ্জ ইংলিশ প্রিপারেটরি স্কুলে। তো সেখানে আমাদের যিনি হেডমিস্ট্রেস ছিলেন একজন স্কটিশ মহিলা, মিসেস হাবার্ড, তো উনি পিয়ানো বাজাতেন এবং আমাদের মিউজিক ক্লাস নিতেন। তো কীভাবে ওনার আমি প্রিয় ছাত্র হয়ে গেলাম, কারণ আমার যেটা দক্ষতা ছিল সেই বয়সে সেটা হল যে অনেক বড় বড় 8-10 শব্দের একটি লাইন বলা। বাচ্চারা ইউজুয়ালি কোরাস করে, লিড যেটাকে বলে, একটা গানের মানে চুম্বক অংশটা যেটা মানুষের কাছে অনেক শব্দ থাকতে পারে, সেরকম একটা আমাদের কোরাসের ভিতরে আমাকে একটা ছিল প্রায় 15-20 মতো শব্দ, সেটাকে সুরে একা গাওয়া। সেটা আমি প্রথম দিন রিহার্সালি খুব ভালোভাবে করাতে উনি চোজ মি, এবং আমাদের স্কুলের কনসার্টে ওই ক্রিসমাস ডে একটা খুব বড় কনসার্ট হতো, বছর সমাপনী আমাদের স্কুল ফাংশন হতো, প্রাইজ গিভিং সেরিমনি হতো এবং গান ইত্যাদি নৃত্য বিভিন্ন জিনিস হতো। সেইখানে আমি তো 3-4 বছর বয়স, সেই থেকে আমার সঙ্গীত শুরু।
আপনার পরিবারে কেউ কি সঙ্গীত জগতের সাথে জড়িত ছিল?
ইনফ্যাক্ট 7 পুরুষে আমার কোনো সঙ্গীতের সাথে সরাসরি জড়িত বা প্রফেশনালি করেছে এটা কিন্তু নেই। সবাই গান বাজনা কম বেশি ভালোবাসে। আমি আমার মাকে, আমার বাবাকে, আমার চাচাদের সবাই কিন্তু গানের প্রতি উৎসাহ, গান শুনতে চায়, গান নিয়ে কথা হয়। কিন্তু মূলত আমাদের তখন তো 60-এর দশকের কথা বলছি, তখন তো আমাদের রেডিও ছাড়া কোনো এন্টারটেইনমেন্ট মিডিয়া ছিল না। গান শোনার আমার, গানের গুরু যদি বলা হয় তো আমার গানের গুরু কিন্তু একটা মারফি রেডিও, এবং সেই রেডিওতেই গান শোনা, এবং তখন থেকে রেডিওর সাথে একটা সম্পর্ক, অ্যান্ড সারা বিশ্বের গান শুনতাম।
আপনি যখন গানে আসলেন বা সঙ্গীত জগতে যখন আপনি আসলেন, তখন আপনার পরিবার কি, পরিবারের থেকে কি আপনি সমর্থন পেতেন বা উৎসাহ পেতেন?
প্রথম দিকে মানে আমি যখন সিরিয়াসলি প্রফেশনাল মিউজিক করবো সেটা কিন্তু 70-এর দশকের মাঝামাঝি, মানে বঙ্গবন্ধুর মৃত্যুর কিছু আগে। তখন আমি কলেজের ছাত্র, নটরডেম কলেজে পড়াশোনা করি, যে সময়টা আমি দিতাম, যে সময়টা আমি মিউজিকের জন্য, এবং যে যত টায়ার্ড হয়ে বাসায় ফিরতাম, ঠিক ওরকম ইয়ে ছিল না, মানে উৎসাহ ছিল না। আবার বাবা একটু অপছন্দই করতেন, ওনার কথা ছিল যে মূলত আমি এটা করতে গিয়ে আমার পড়াশোনা নষ্ট করি কি না, পড়াশোনা শেষ করি কি না, কেন তখন অলরেডি সঙ্গীতের সাথে জড়িত অনেকের কিন্তু পড়াশোনা শেষ হয়ে গেছে বা পড়াশোনা চালাতে পারেনি, এই ধরনের একটা বিষয় ছিল। একদিন মনে আছে যে বাবা খুব রাগী লোক ছিলেন এবং উনি মানে পিটাতেন আমাকে, মারতেন। মনে আছে যে কলেজ শেষ করে আবার চলে আসার কথা 4টার ভিতরে, আমি রিহার্সাল করে বাসায় ফিরেছি 9টার সময়, অ্যান্ড আই লাইক টু হিম, মিথ্যা কথা বলেছি আমি, তো এক আত্মীয় বাসায় গিয়েছিলাম, বলেছেন তো উনি করলেন সরাসরি আত্মীয় বাসায় ফোন দিয়ে বসলেন, মাকসুদ কি এসেছিল, তো এর থেকে বড় তো ধরা কিছু হতে পারে না। তো আমাকে বেল্ট দিয়ে পিটিয়েছিলেন আর কি উনি,
বাবার পিটানোটা আশীর্বাদ মনে করি আপনি নিশ্চয়ই মনে রেখেছেন, এবং তার সেখান থেকে আপনার পথ চলা শুরু এবং আপনি আরও এগিয়ে গেছেন, আপনি অনেক ভালো করেছেন। তো বাংলাদেশে যে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীতগুলো আছে বা বাংলাদেশের গানের যে একটা সৌন্দর্য বা মাধুরতা ছিল, তো অনেক সময় বলা হয় যে ব্যান্ড সঙ্গীতগুলো এসে সেই মাধুর্যটা, সেই মধুরতাটাকে একটু বিচ্ছিন্ন করেছে, মানুষের গানের স্বাদটাকে একটু ভিন্ন আঙ্গিকে নিয়ে গেছে, আপনি কি বলেন এটা সম্পর্কে?
হ্যাঁ, একেবারে যে কথাটা ভুল তাও বলবো না, কিন্তু একেবারে কথাটা সত্য তাও কিন্তু বলা যাচ্ছে না। আমার মনে হয় যে সংস্কৃতি এমনই একটি জিনিস, এটা কিন্তু কোনো স্থবির জিনিস না, এটা বহমান নদীর মতন। বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স আসবে, বিভিন্ন ধরনের সঙ্গীত আসবে, বিভিন্ন ধরনের লিটারেচার আসবে, এটা কিন্তু স্বভাব। তো আমরা যে সময়টা করেছিলাম এবং এটার জন্য কিন্তু বাঙালি গান প্রস্তুত ছিল না, কেন 70-80 দশকে আজম ভাইরা যখন শুরু করে রক মিউজিক বাংলা ভাষায়, এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয় ছিল। সেখান থেকে আজম ভাইদের পরে, ফেরদৌস ভাই ইনাদের পরের ব্যাচই কিন্তু আমি, আমাদের ব্যাচটা আসে, যারা আমরা যদি ব্যাচ ওয়াইজ আমরা ধরি mid-70s থেকে আমরা গান শুরু করি, তো এটা কিন্তু সহজে মানুষের, মানে বিশেষ করে আমাদের অভিভাবক শ্রেণী যারা ছিল বা যারা একটু রক্ষণশীল, সঙ্গীতের ক্ষেত্রে আমাদের রক্ষণশীলতা, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বাঙালির একটু রক্ষণশীলতা আছে এবং ছিল এবং আছে এবং থাকবে সম্ভবত, ফর অল দ্য গুড রিজন। এবং ওনারা যেমন বলতেন যে আমাদের গানের ভিতরে কোনো মেলোডি নাই, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু। তো আমরা সেই সময় ওয়েস্টার্ন মিউজিকে বড় হয়েছি, আমি যেমন আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান যত রকম মিউজিক ফর্ম আছে সব সাথে সবার সাথে আমার সম্পৃক্ততা ছিল, বুঝতাম, জানতাম এবং প্র্যাকটিস করতাম। এবং আমি তো 11 বছর এস ইউনো আমি হোটেলে ইন্টারকন্টিনেন্টালে গান করেছি, ইংরেজি গানই করেছি। 11 বছর গান করার পর আমি কিন্তু বাংলা গানে আসি, এবং আমি বাংলা গানে এসে বুঝতে পারি বিষয়টা কিন্তু খুব সহজ না, খুবই কঠিন বাংলা গান করা। তো যেহেতু ওই ইনফ্লুয়েন্সগুলো হয়েছে 11টা বছর, একটা এক ধরনের তালিম হয়েছে, এক ধরনের ওয়েস্টার্ন মিউজিকের ফর্মগুলোকে আমার জানা হয়েছে, জ্যামাইকান রেগে কী, রক কী, জ্যাজ কী, ব্লুজ কী, সেইগুলোকে যখন আমরা বাংলা গানে দিতে গেলাম তখন সবচেয়ে বড় যেটা সমস্যা হলো যে গায়কীটা, আমরা কি বাংলা গানটা এমনভাবে গাবো যে বাংলার মতোই মনে হয়, বা আমরা কিন্তু আমি যেমন ফর ইনস্টেন্স আমি কিন্তু বাংলা গান যেভাবে কথা বলছি সেভাবে কিন্তু গান করি, এক তখনও করেছি এখনও করেছি, কিন্তু যেহেতু মানে যেই ফরম্যাটের উপর আমরা করছি সেটা ছিল বিদেশি, বাঙালির গান কিন্তু ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করেছে বুঝছি এটা, হ্যাঁ, এবং অপসংস্কৃতি ইত্যাদি বিভিন্ন ধরনের অপবাদ ছিল। তো এটা একটা জেনারেশনের থেকে আরেকটা জেনারেশন যখন যায়, এখন যাদের বয়স 40 বা 40 ঊর্ধ্বে যারা আছে তারা তো, যারা গান শুনে আমার বড় হয়েছে, তো তারা তো মনে করছে না উই ডিড এ গ্রেট থিং, কিন্তু এখনও কিন্তু আবার উল্টোটা দেখা যাচ্ছে যে এখন নতুন যেগুলো ব্যান্ড, নতুন নতুন বাংলাদেশ অনেক ব্যান্ড লাইক আর্টসেল, নেমেসিস, আরবো ভাইরাস, অনেক ভালো ভালো কিছু ব্যান্ড হচ্ছে, দেন ইভেন চিরকুট অর ইভেন লেটস সে শূন্য, আমি আরও অনেক পাওয়ার সার্জ, এরা কিন্তু বাংলাদেশে কিন্তু এখন মিউজিকের একটা রেভলিউশন হচ্ছে, ইন দ্য সেন্স দ্যাট বিভিন্ন জনরা চলে আসছে যেগুলো আমরা চিন্তা করতে পারতাম না। এখন কিন্তু জনরার অভাব নেই, এক একটা ইন্ডিভিজুয়াল জনরার ব্যান্ড আছে, ফোক ফিউশন হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে। এখনও আবার অনেকে বলছে মানে আমাদের জেনারেশন যে এদের গান তোমরা বুঝি না, গানটাকে প্রস্তুত রাখা, যে যেমন আমি খুব বিশ্বাস করছি সারা জীবন যে মানচিত্র বলে একটি শব্দ আছে, ঠিক একইভাবে কিন্তু শব্দচিত্র বলে একটি শব্দ আছে। মানচিত্র যেমন সবসময় পাল্টাচ্ছে, আমাদের শব্দ মানে আজকে যে শব্দ আমরা শুনছি তা কিন্তু 10 বছর আগে, মানে 15 বছর আগে সেলফোনে বা আইফোনের আওয়াজ আমরা জানতাম না, আমরা ক্রিকেট খেলার খাটাস করে যে ছক্কা দিল সেই লাইভ দেখছি, এইসব তো বিভিন্নভাবে কিন্তু শব্দের একটা চিত্র আছে, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। চিত্রের সাথে যাদের পরিবর্তনটা ধরতে পারছেন না তাদের জন্য কিন্তু এখনও ব্যান্ড সঙ্গীত একটা রিপালসিভ খারাপ জিনিস।
আচ্ছা, আপনি তো গান লেখেন, শুরু করেন, তো আপনার এই গান লেখা এবং সুরটা কি আপনার এই পাশ্চাত্য যে সঙ্গীতের ধারা সেটার কি কোনো ছাপ পড়ে নাকি আপনি নিজের থেকেই করেন?
আমার মনে হয় দুটো বিষয় এখানে কাজ করে, একটা তো আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র এবং আমি ইংরেজি গান বেশি পছন্দ করতাম, বিকজ তার ভিতরে যে সাহিত্য এবং কাব্যময়তা সেটা আমি কিন্তু খুব ইজিলি রিলেট করতে পারতাম, এটা বাংলার সাথে আমার একটু ডিফারেন্ট মানে দূরত্ব ছিল, আমি বাংলা কবিতা তেমন খুব একটা ঘাটা হয়নি। তো একটা কথা আছে যে একটি বিদেশি ভাষা ভালো জানলে কিন্তু নিজের ভাষাটা ভালো করে বলা যায়, এবং আমি যখন লেখাতে আসি তখন আমি ফিল করলাম যে আমাদের সে ফর ইনস্টেন্স আমাদের অস্ট্রেলিয়াতে যদি হোয়াট ফর বিট একটা যদি দুর্ঘটনা হয়, একটা রেল দুর্ঘটনা হয় বা একটা একটা রাস্তাতে খুব বড় ধরনের দুর্ঘটনা হয়, সাথে সাথে কিন্তু রেডিও স্টেশনগুলো ওইটাকে ওই ওই ঘটনাটাকে কেন্দ্র কিন্তু শত 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 রকম গান বাজাবে। কেউ যদি ইম্পর্টেন্ট কোনো লোক মারা যায় তাকে শত শত, এই জিনিসটা আমাদের কালচারে খুবই অভাব। মানে একটি আমাদের ধরা যায় একটা একটা ইউএস বাংলা ক্র্যাশ করলো নেপালে, অনেক লোক মারা গেল, কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে কোনো গান নেই, স্পেসিফিক গান নেই। তো আমাদের কালচারে কিন্তু এইগুলো কিছু দুর্বলতা আছে। তো আমি আমাদের কালচারে যেগুলো দুর্বলতাকে অতিক্রম করে বাংলা ভাষায় নতুন কী দেওয়া যায় সেটা আমি সিরিয়াস একটু কালচার স্টাডি করলাম, যে আমি 10 জন তো লিখছে, আমি তুমি সে আকাশ বাতাস বাতাস তারপর তারা চাঁদ ইত্যাদি তো আছে, এছাড়া আমি কী লিখতে পারি। তো আমি মূলত যেটু বিশ্বাস করেছি আমার মানে অস্তিত্বের গহীনে আমি যেগুলো অনুভব করেছি আমি তাই লিখেছি, এবং সেগুলো আমার গান।
আপনি আমরা যতদূর জানি যে আপনি বাউল সঙ্গীতেও খুব আগ্রহী এবং বাউল সঙ্গীত নিয়ে আপনি চর্চা করেন এবং বাউল সঙ্গীত আপনি গানও গেয়েছেন, তো এই যে বাউল সঙ্গীত যেটা শেকড়ের যে গানটা সেই শেকড়ের ধারাটার সাথে আপনি পাশ্চাত্য রক এবং এটাকে কিভাবে মিশ্রণ করেন বা আপনি কি বলেন এটাকে কিভাবে আপনি দেখেন?
আসলে বাউল সঙ্গীতের কিন্তু অনেকগুলো পথ আছে, সেটা হলো এক সবচেয়ে সহজ হলো আমি একজন বাউলের কণ্ঠ শুনলাম গানটা, শুধু আমার সুরটা ভালো, সেটার পাশাপাশি আমি এটা মোটামুটি একটা সঙ্গীত করে আমি একটা ক্যাসেট রিলিজ করলাম, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। আমি বাউল গান শুনেছি, আদি সুরটা শুনেছি, আদি সুরটা বোঝা, এবং তার চেয়ে বড় কথা বাউল গান তো শুধু গান না, গানের সাথে জ্ঞানের একটা বিষয় আছে, অন্তর্নিহিত অর্থগুলো কী, তত্ত্বটা কী, এইগুলো কিন্তু আমি সাধকদের সাথে মানে নট অ্যাজ এ ম্যাটার অফ প্র্যাকটিস বাট অ্যাজ এ ম্যাটার অফ প্র্যাকসিস আমি সেই জীবনটা আমি কিন্তু যাপন করেছি 40 বছর ধরে। যতই আমি কাছে গিয়েছি, যতই আমি বাউল সঙ্গীত শুনেছি, এবং যেহেতু আমার ওয়েস্টার্ন মিউজিকের একটা ওরিয়েন্টেশন ছিল আগে, আমি অনুভব করেছি যে একটা বিশাল বড় একটা সম্ভাবনা আছে, হিউজ পসিবিলিটি বাউল মিউজিককে যদি আমরা আর মূলত যেই তরুণ প্রজন্ম আমার গান শুনছে তাদের কাছে যদি আমি বাউল মিউজিকটা নিতে যাই তাহলে পজিটিভ কন্ট্রিবিউশন টু আর কালচার, বিকজ তাদের এই সম্বন্ধে কোনো ধারণা নেই। বাউল সঙ্গীত যেভাবে হয়ে আসছে ওই একতলা দুতলা এটা কোনোটাই খারাপ না, কিন্তু আমার অডিয়েন্সকে রিচ করার মতন যেই বাহনটা দরকার সেই বাহনটা ছিল না। 96 বাউলিয়ানা যখন অ্যালবামটা আমরা করি সেটা আমার ফিডব্যাকের সাথে শেষ অ্যালবাম বঙ্গাব্দ 1400 পরে, শহরে কিন্তু ইট ওয়াজ আ ফ্লপ, শহরের লোকজন খুব একটা বোঝেনি বা নিতে পারেনি, কারণ তারা আমার ওই বঙ্গাব্দ 1400 যে রিচ একটা মিউজিক্যাল ধারা সেখান থেকে সরে এসে আমি গ্রাম্য গান করছি। কিন্তু আমি যেটা পজিটিভলি পেলাম সেটা যে গ্রাম বাংলার লোক কিন্তু ওই গানগুলো নতুন একটা স্বাদ পেল এবং গ্রাম বাংলায় কিন্তু আমাদের অডিয়েন্সটা বেড়ে গেল, শুধুমাত্র বাউল সঙ্গীত না ব্যান্ড সঙ্গীতেরও কিন্তু গ্রাম বাংলায় অনেক বেড়ে গেল, কারণ যখন ওরা শুনলো যে ফিডব্যাক এই ধরনের গান করছে, ফিডব্যাক একটি ব্যান্ড, তারা আমার অন্য আগের গানগুলো শুনেছে। একইভাবে প্রত্যেকটা ব্যান্ড সম্বন্ধে তার একটা আগ্রহ, এই বাউল ফিউশনের এই এক্সপেরিমেন্টটা করতে আমার অনেকটা বেগ পেতে হয়েছে, অনেক সাহস করতে হয়েছে। বাট আলটিমেটলি আমি এখন যেটা দেখছি 96 থেকে 2018 খুব বেশি দিন না, এই 20 বছর ভিতরে কিন্তু এখন বাউল ফিউশন একটা ম্যাসিভ ইন্ডাস্ট্রি, বাউল শিল্পীর সংখ্যা কিন্তু এখন কম না, এবং সেটা কিন্তু শুধুমাত্র যে শহরের লোকজন না, গ্রাম থেকে কুষ্টিয়া থেকে সিউড়ি থেকে মেহেরপুর থেকে যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে সিলেট থেকে বাউল শিল্পীরা আসেন, তারা এসে ফিউশন করছেন বা গান করছেন, মানে বাউল বিষয়ে মানুষের আগ্রহ যদি আগে ছিল 10% এখন 80% গিয়ে দাঁড়িয়েছে। তো এখানে আমি মনে করি যে একটা পজিটিভ রোল আমি প্লে করেছি আর কি।
আচ্ছা, এই যে বাউল সঙ্গীত নিয়ে আপনি কথা বললেন যেটা একদম শেকড়ের যে সঙ্গীতের সুরটা, কিন্তু ডিজিটাল এই যুগে আপনারা যে স্টাইলে বাউল সঙ্গীতগুলি পরিবেশন করছেন, আপনারা অনেক ডিজিটাল মিউজিক ইনস্ট্রুমেন্ট ইউজ করছেন, তাতে কি অরিজিনাল বাউল সঙ্গীতের যে ধারা সেটা কি পরিবর্তন হচ্ছে?
বাউল সঙ্গীতের বিষয়টা হচ্ছে যে আপনি যদি ঐতিহাসিকভাবে আসেন বাউল সঙ্গীত কিন্তু সবসময় পরিবর্তনশীল ছিল। যেমন আমরা যদি লালন সাঁইজির কথা ধরি, আখড়া সঙ্গীত কিন্তু শুধুমাত্র একতারা আর বায়া দিয়ে ছিল, লালন সাঁইজি যতদিন জীবিত ছিলেন আখড়াতে, এবং বাউল সঙ্গীতের কেবলমাত্র সাধকদের সঙ্গীত ছিল, শিল্পীদের সঙ্গীত ছিল না, যারা সাধনা করছেন তারাই করতে পারবেন, এক ধরনের মেডিটেটিভ প্রসেস। কিন্তু কনসিকুয়েন্টলি ওভার দ্য ইয়ার্স রেডিও ইত্যাদি এবং মানে ভালো শিল্পীদের দ্বারা যখন গান শুরু হলো তখন কিন্তু এই এই বাধাটা উঠে গেল, এবং আমরা কিন্তু ক্রমান্বয়ে দেখছি যে এই যে এখন বাউল সঙ্গীতে যেমন আমরা দোতারা দেখছি, আমরা যেমন হারমোনিয়াম দেখছি, আমরা যেমন মাসি দেখছি, বেহালা, এগুলো কিন্তু আদিতে ছিল না। তো বাউল সঙ্গীত কিন্তু সেই রক্ষণশীল ধারায় কখনো ছিল না। বাউল সঙ্গীতের মূল তত্ত্বটা হলো যে যে পদকর্তা যে সাঁই উনি যে কথাগুলো বলছেন যে মেসেজটা এটা ঠিকমতো শুদ্ধভাবে মানুষের কাছে পৌঁছালো কিনা, এবং বাউন্ডটা সেটা যেই হোক, অত এত মানে আমার তো প্রায় 40 বছর কেটে গেল, আমি অনেক সাধুগুরুদের সাথে বসেছি, অনেক বড় বড় মাপেন, তারা বলল যে না কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে উচ্চারণ ঠিক থাকতে হবে, তত্ত্বগুলো জানতে হবে, বুঝতে হবে, জেনে বুঝে, কেন ওই যে বলেছে আগে গান এবং জ্ঞান দুটোই, শুধু ওটা গান না, জ্ঞানটা অর্জন করতে হবে এবং সেটাকে মানুষের কাছে পৌঁছানো।
মাকসুদ, আপনি নিশ্চয়ই সিডনি এসেছেন এর আগেও একবার আমরা যতটুকু জানি, তো এবারও এসেছেন একটি কনসার্টে অংশগ্রহণ করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ SBS রেডিওর বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ আরিফিন।
টেল আস হোয়াট ইউ থিংক, রেট দিস পডকাস্ট অন আইটিউনস, ইট হেল্পস আদার পিপল টু ফাইন্ড আস।